السلام عليكم ورحمة الله. গত সপ্তাহে দুরুদ শরীফ, আরবিতে বলে সালাত, নামাজকেও সালাত বলে, এই বিষয়ে কথা হয়েছিল। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা জরুরি বয়ান শুনতেছিলেন, আমি একটা মশওয়ারায় ছিলাম এই মাদ্রাসার ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ বহুত বড় আহাম ইবাদত, যেহেতু কোরআনে সরাসরি আছে, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী। আল্লাহ সালাত পাঠান, আল্লাহর সালাত মানে রহমত নাজিল করে, ফেরেশতারাও দোয়া করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তারপরে সাল্লিমু তাসলিমা, তোমরাও সালাত পাঠাও। আমাদের সালাতের অর্থ হলো আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ রসুলের কি শান, কি মান, এটা বোঝার মতো যোগ্যতা আমাদের নেই। কি শব্দ দিয়ে ওনার জন্য দোয়া করতে হবে, এটারও যোগ্যতা আমাদের নেই। এই জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, তাহলে আপনি আমাদের পক্ষ থেকে আমাদের নবীজির উপরে, আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তার উপরে সালাত সালাম নাজিল করেন, এটা আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের উপর ছাড়েন নাই, আমাদেরকে রাস্তা দেখাই দিছে। এইভাবে বলো, তো জীবনে একবার দুরূদ শরীফ পড়া, এটা তো ফরজ আইন, পড়তেই হবে। আর এরকম যে মজলিস হয়, সেখানে তো বারবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসে, সেখানে প্রথমবার অন্তত পড়া ওয়াজিব, প্রথমবার পড়া, পরে যতবার আসবে ওইগুলো আর ওয়াজিব থাকে না, ওইগুলো মুস্তাহাব, অর্থাৎ ভালো। না করলে কোনো গুনাহ নেই, কিন্তু করতে পারলে ভালো, কারণ এত ফজিলতের জিনিস। গত সপ্তাহে যে রেওয়াজ শুনেছিলাম, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করে, আরে একটা রহমত তো পুরো দুনিয়াবাসীর জন্য যথেষ্ট হয়ে যায়, 10টা। আর নাসাই শরীফের যে রেওয়ায়েত আসছে সেটা তো আরো বেশি, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করেন, আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেন, এবং জান্নাতের মধ্যে তার জন্য 10টা দারাজাত পজিশন বুলন্দ করেন, উঁচা করেন। দশটা রহমত, দশটা গুনাহ মাফ, আর জান্নাতের পজিশন 10 গুণ বাড়াই দেন। নাসাই শরীফ এত ফজিলত। আর এক হাদিস শুনেছিলাম যে যারা দুরূদ শরীফ পড়বে বেশি বেশি, হাশরের ময়দানে যারা নবীজির সবচেয়ে কাছাকাছি থাকবে। তো কাছাকাছি থাকার অর্থ কি? সাফাত লাভ করবে, নবীজির সাফাত লাভ করবে। তো এর অনেক হুকুম আসছে, হুকুম আসছে হাদিস কোরআন সব জায়গায়। মুহাদ্দিসিন যারা হয় তারা সবচেয়ে ভাগ্যবান, তাদের সামনে আল্লাহ রসুলের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার বার আসে, এবং হাদিসের কিতাবগুলোতে প্রত্যেকবার ওখানে নবীজির নামের সাথে দুরুদ লেখা আছে। পড়ার থেকে লেখা কঠিন না? কোনটা কোনটা লেখা কঠিন? একবারও বাদ দেয় না, যারা সববার লিখছে। তো ওগুলো তো যারা হাদিস পড়ায় মানে দাওরায় হাদিসে মিশকাত শরীফে, কত লক্ষবার যে পড়তে হয় আল্লাহ জানে, তারা ভাগ্যবান হয়ে যায়। তো এর ফজিলত সম্পর্কে একটা ঘটনা লিখছে, দুরূদ শরীফের ফজিলত। এক বাপ বেটা হজে যাইতেছে আল্লাহর ঘরে, তো পথের মধ্যে যিনি বাপ ছিলেন ওনার এন্তেকাল হয়ে গেছে, বাপের এন্তেকাল হয়ে গেছে। এন্তেকালের পরে ওর চেহারা একদম কালো কুচকুচে হয়ে গেছে, জীবিত অবস্থা ওরকম ছিল না, স্বাভাবিক ছিল, মৃত্যুর সাথে সাথেই চেহারা কালো হয়ে গেছে। আর ছেলে এমন বিপদে পড়ছে, লোকজন যে ডাকবে কাফন দাফন জন জন্য, এই চেহারা কিভাবে দেখাবে? খুব পরেশানির মধ্যে পড়ছে। তো চাদরদের ঢেকে রাখছে, রেখে চিন্তা করতেছে কি করবে। এর মধ্যে তার একটু তন্দ্রা ভাব আসছে, দেখে যে নুরানি চেহারাওয়ালা একটা লোক আসছে, আর সে তার বাপের মুখের থেকে কাপড় সরাই ফেলছে, সরাই হাত দিয়ে মুখটা মুছে দিছে, মুখটা মুছে দেওয়ার সাথে সাথে তার আব্বার চেহারা একদম নুরানি চেহারা হয়ে গেছে। এরকম দেখার পরে ওনার ওই যে তন্দ্রা ভাব ছিল, হালকা ঘুম, ওটাও শেষ হয়ে গেছে। তো উনি জিজ্ঞেস করলেন, ভাই জনাব আল্লাহর বান্দা, আপনি কে? আমার এই বিপদের সময় আপনি এত বড় সাহায্য করলেন, আপনি কে? উনি বলেন, আমি তোমার নবী। নবী আলাইহিসসালামকে তো মৃত্যুর পরে একটা জিন্দেগি দেওয়া হয়েছে, মূলত ওনার রূহ বিচরণ করে, বিভিন্ন জনকে দেখা দেয়, বিভিন্ন জনকে বিভিন্ন হেদায়াত দেয়, সুসংবাদ দেয়। তো বলল, আমি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বললেন, দেখো তোমার আব্বা অনেক গুনাগার ছিল, এই জন্য চেহারা কালো হয়ে গেছে, কিন্তু গুণাগার থাকা সত্ত্বেও তার একটা গুণ ছিল, সে সুযোগ পাইলে আমার উপর দুরুচরিত করত। গুণাগার গুণাগার ঠিক আছে, তার জায়গায় গুণাগার, কিন্তু এই যে একটা অভ্যাস, সুযোগ পাইলে সুযোগটা কাজে লাগাইতো, আমার জন্য দুরুচরিত, এই জন্য এই বিপদের দিনে আল্লাহর পক্ষ থেকে আমি আসছি, তার সেই দুরুদের দুনিয়াবি একটা পুরস্কার এটা বিনিময় দেওয়ার জন্য। দেখেন, গুনার কারণে চেহারা কালো হয়ে গেল, আবার স্বয়ং নবীর আসার পরে হাত বুলাই দিলেন, চেহারা নুরানি হয়ে গেল। কিসের বংশ? এরকম আজিব আজিব ঘটনা কিতাবে পাওয়া যায়, দুরুদের ঘটনা। মানে একদিকে এই ব্যাপারে অনেক তাকিদ করা হয়েছে, আর একদিকে যারা দুরুদ পড়ে না তাদের জন্য অনেক ওয়াইদ ধমকি আসছে। তাকে বলা হয়েছে সবচেয়ে বড় বকিল, তার সামনে আল্লাহ রসুলের নাম উচ্চারিত হলো, সে একটু জবান হেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুক বলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুক বলবে, তার তৌফিক হয় না। তো বলা হয়েছে মুসলমানদের মধ্যে এই হলো সবচেয়ে বড় কৃপণ, এই হলো সবচেয়ে বড় কৃপণ। আর অন্য একটা রেওয়ায়েত আছে, আপনারা বারবার শুনছেন, বারবার শুনছেন, যে একবার নবীজি যে মেম্বারে উঠতেছিলেন জুমার খুতবা দেওয়ার জন্য, প্রথম ধাপে পাও রাখলেন, আমিন বললেন, দ্বিতীয় ধাপে পাও রাখলেন, আমিন বললেন, তৃতীয় ধাপে পাও রাখলেন, আমিন বললেন, তারপরে খুদ্দাতর হয়ে গেল, সব কিছু হয়ে গেল। পরে সাহাবারা প্রশ্ন করলেন তা জিয়াল্লাহ তাআলা আনহুম, হুজুর এইটা তো আমরা দেখে নেই কোনোদিন, উনি এক এক ধাপে পাও রাখছেন আর আমিন বলছেন, এটা তো আগে পরে কোনোদিন আমরা দেখি। দেখো আমি যখন মেম্বারে চড়তেছিলাম, দেখি সামনে জিব্রাইল আলাইহিসসালাম, জিব্রাইল আলাইহিসসালাম, তিনি প্রথমে একটা বদদোয়া করলেন, যে ব্যক্তি তার পিতামাতাকে বা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাদের সেবা যত্ন করে সে আল্লাহ থেকে জান্নাত নিতে পারলো না, মাগফিরাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, এই পর্যন্ত হলো জিব্রাইলের বদদোয়া। আর আমাকে বলা হলো আপনি বলেন আমিন, আমি আমিন বললাম, বদদোয়া করতেছে জিব্রাইল আলাইহিসসালাম আর আমিন বলতেছেন আমাদের, উনি সমস্ত ফেরেশতাদের সর্দার আর আমাদের নবী সমস্ত নবী রসুলদের সর্দার, দুইজন একসাথে আমিন বললাম মানে তো ওই কথাটাই বললাম, আমিন বললাম মানে হুবহু ওই কথাটা বলা। আমরা আল্লাহ দলিন আমিন কই, এ আমিন করার অর্থ হলো আমরাও এই ফাতিয়া ই করলাম, স্বীকার করে নিলাম, মেনে নিলাম, এটা কেমন যেন আমরাই পড়লাম, আমাদের আলাদা পড়ার দরকার নেই। দ্বিতীয় ধাপে যখন পাওয়া রাখছে, তখন জিব্রাইল আলাইহিস সালাম আর একটা বদদোয়া করলেন, রমজান মাস পাইল রহমত বরকতের সাগর, সাগর দিয়ে তো বোঝানো যাবে না, আর কি ভাষা আছে দুনিয়াতে, যেখানে আল্লাহ তাআলা সামান্য কিছুতে মাফ করে দেন। কিন্তু এই লোকটা তারপর রমজান আসলো চলে গেল, কিন্তু সে আল্লাহ থেকে মাগফিরাত দিতে পারলো, নেক কাজ করে নাই। রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, রমজান তো কোরআনের মাস, স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম এই মাসে দাওয়াত করতেন, এই দাওয়াত হাফেজ সাহেবরা করে করতে কাজ শুরু করছেন ওনারা, রসুল্লাহ এবং জিব্রাইল আলাইহিস সালাম দুইজনে দাওয়াত করতেন, জিন্দেগি শেষ বছর দুইবার করছেন দাওয়াত। এই রমজান পেয়েও আল্লাহ থেকে মাগফিরাত দিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। জিব্রাইল বললেন, নবীজি বললেন আমি। তৃতীয় ধাপে যখন পাও রাখলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম বদ্ধ করলেন, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক যার সামনে আপনার নাম উচ্চারিত হলো, সে একটু জবান হেলায় আপনার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারলো, তৌফিক হলো না তার, সেও ধ্বংস হয়ে। তো আমাকে যেহেতু ইশারাই করা হয়েছে আমিন বলার জন্য, আমি আমিন বলছি। এই ধরনের হাদিসগুলো দ্বারা বোঝা যায় দুরুদ না পড়লে বদদোয়ার মধ্যে পড়তে হয়, বদদোয়া কঠিন বদদোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বদদোয়া করতেছে, রাসূল আমিন বলছে, এর থেকে কঠিন বদদোয়া আর কি হয়? এই জন্য আমরা তসবিহ রাখবো পকেটে হাতে, মানুষরা যা বলে বলুন, রাখলে লাভ, পড়া হয়, 14-10-20 টাকা লাগে, 100 টাকা লাগে, যদি একবার পড়লে তো এর দাম উঠে আরো লাখ গুণ বেশি লাভ হয়ে যায়। তো এই দুরুদ দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়, নবীজির নৈকট্য লাভ হয়, এবং হাদিস দ্বারা প্রমাণিত ওটা বিভিন্ন জায়গায় পড়তে বলা হয়েছে। যেমন আমরা যে উজু করি, পুরা উজুর মধ্যে যে কোনো এক জায়গায়, কোনো জায়গা নির্দিষ্ট করা হয়নি, যে জায়গায় হোক দুরুদ শরীফ পড়া, পুরা উজুর মধ্যে যে কোনো এক জায়গায় কি করা, দুরুদ শরীফ পড়া, সালাত সালাম দুরুদ বললে সালাত সালাত থাকবে, রহমত নাজিল হওয়ার দোয়া, আল্লাহ রহমত নাজিল করবে, আর সালাম মানে সালাম, আল্লাহ শান্তি নাজিল করবে। এই ইসের মধ্যে উজুতে পড়তে বলা হয়েছে। মসজিদে ঢুকবেন সেখানেও দুরুদ পড়তে বলা হয়েছে, বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, বলে আল্লাহু তাআলা। আরেক রাওয়ায়েত আসছে, এখানে একটু বাড়ছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফিরলি আফতাহলি আবওয়াব রাহমাতি, ইস্তিগফার মসজিদে ঢোকার সময় কি
ইস্তেগফার আছে,
দুরুদ আছে, ইস্তেগফার আছে। এই জন্য আমার মনে হয় নবীজির সুন্নতে ইস্তেগফার ছাড়া আছে। আর আমার যে মাসনুন দোয়া দুরুদ, ওটাতে ইস্তেগফার সহ আছে এবং দুটোটাই আমলযোগ্য হাদিস, গ্রহণযোগ্য হাদিস, আমল করতে হবে। সেখানে আছে, নামাজের মধ্যে আছে, কেরাত তো দাঁড়ায় পড়তে হয়, কিন্তু দুরুদ বসে, দুরুদ বসে ইতমিনানের সাথে, মহাব্বতের সাথে পড়তে হয়। আমাদের দেশের লোকেরা এলেম কালাম তো নেই, এটা দাঁড়াই দেয়। দাঁড়াই দেওয়া যদি ফজিলত বেশি হইতো, তাহলে নামাজে দাঁড়ানো অবস্থায় পড়তে পারতো, আল্লাহ বসা অবস্থায় পড়তে পারছে কেন? হ্যাঁ, কেউ আগের তো দাঁড়ানো ছিল, তাই সে দাঁড়ানো অবস্থায় পড়লো, সেটা ভিন্ন কথা। দুরুদ বসে পড়া যায়, দাঁড়ানো পড়া যায়, রিক্সায় বসে পড়া যায়, শুয়ে পড়া যায়, সব অবস্থায় পড়া যায়। কিন্তু আপনি বসে বসে পড়তেছিলেন এতমিনানের সাথে, হঠাৎ মাঝখানে দাঁড়াই গেল, হঠাৎ, এটা কি কি হেকমত? নবেদি এই দুরুদের হাদিয়া গ্রহণ করার জন্য নিজেই চলে আসে, হাদিয়া তাকে দিবেন, তাকে আপনার বাড়িতে এনে তার মাথায় উঠাই দিবেন। হ্যাঁ, আমার দাওয়াত করে নিয়ে গেলেন, খাওয়ান টাওয়ান দিলেন, দিয়ে বললেন, হুজুর আপনার জন্য এক ঝুড়ি আম রাখছি, আম রূপালি। আমি 3 মাইল ধরে এটা মাথায় করে এটা হলো কিছু ধরনের গলত আকিদা, সেরে কি আকিদা? যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিসে বলতেছে, আল্লাহ তারা হাজার হাজার লাখ লাখ ফেরেশতা ছড়াই দিয়ে রাখছে পুরা দুনিয়ায়, কোথাও কোনো আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়লে তার নাম, তার বাপের নাম, তার কবিলার নাম, গোত্রের নাম সহ আমার কাছে পৌঁছাই দেওয়া, আমি আবার তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি। আপনি দোয়া করেন আর হুজুর ওটা নিয়ে বসে থাকবে? হুজুর সারা জীবন এই আমল ছিল, কেউ কিছু হাদিয়া দিলে হুজুর তার বিনিময়ে দিতেন যা আছে, ওর তো ভালো হওয়া তো জরুরি না, আপনার যা তৌফিক আছে, হাদিয়ার মুকাফাত বক করা, বিনিময়ে দেওয়া, কিছুই যদি না থাকে আপনার, তাহলে এটুক বলে দেন, জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু তো। হুজুরে হাদিয়া নিতে আসবেন এই কথাটা গলত আকিদা, শেরেকি আকিদা। হাজির নাজির একমাত্র আল্লাহ, অন্য কারোর জন্য সাবেত করলে ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ ফেরেশতা গুলো কি জন্য রাখছে? তারাই তো পৌঁছাই দিল, পৌঁছানোর জন্যই তাদেরকে রাখছে। তো উজুতে পড়লেন, মসজিদে দাখিল হইতে পড়লেন, নামাজে পড়লেন, আমাদের মাজহাবে তো দুরুদ পড়া সুন্নত, কিন্তু শাফি মাজহাবে তো ফরজ, নামাজের মধ্যে দুরুদ পড়া ফরজ অন্য যাবে। হ্যাঁ, আমাদের মাজহাবে সুন্নত, যাই হোক মাজহাবে তো টুকটাক পার্থক্য থাকে, প্রত্যেকের কাছে দলিল আছে। তো বোঝা গেল না, বসে পড়াটাই উত্তম, যে কারণে আল্লাহ তাআলা বসে পড়া হুকুম দিছে। এছাড়া রাত্রে শোয়ার সময় সব দোয়া কালাম পড়লেন, সব দোয়া কালাম শেষ, এখন ঘুমাবেন, তখন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবেন। দুরূদ শরীফ পড়তে পড়তে
ঘুমায় যাবেন,
যাতে করে আপনি যত সজাগ ছিলেন তার সজাগ থাকার সর্বশেষ টাইমটাও দুরূদ, সর্বশেষ টাইমটাও কি দুরূদ। তারপরে অনেকের হাত পাওয়া অবাস হয়ে যায় না, ঘুমের মধ্যে বিভিন্ন সময় অবাস হয় না, তো ওখানেও কিতাবে লিখছে তার উচিত দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়লে দেখা যাবে ওটা ঠিক হয়ে গেছে। হাত দিয়ে টানতে নিষেধ নেই, তো জাহিরি চেষ্টা করবেই, কিন্তু আসল তো আল্লাহর কাছে ফরিয়াদ করা। সেই ফরিয়াদটা কি? দুরূদ শরীফ পড়া। তাছাড়া আপনি কোনো বয়ান করতেছেন বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, তার আগেও দুরূদ শরীফ পড়া, কিতাবে লিখছে। এই জন্য আপনারা খেয়াল করবেন, আমরা কথা বলার আগে একটু নিঃশব্দে কিছু একটা পড়ি। কি পড়ি? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। তারপরে বয়ান শুরু হয়, আগে আল্লাহর সাথে কানেকশন জুড়ে নিয়ে তারপর বয়ান, তাতে আল্লাহর পক্ষ থেকে সহি সহি কথা আপনার কলবে আসতে থাকে, আপনি বান্দাদেরকে দিতে থাকেন। এখানে ধরুন আবার দোয়া করতেছেন, এর শুরুতেও দুরুদ, শেষেও দুরুদ, এটা হাদিস আছে। শুরুতেও দুরুদ, শেষেও দুরুদ। দুরুদ এমন একটা দোয়া, আল্লাহর কাছে সালাত নাজেল করার, সালাম নাজেল করার, সালাম মানে শান্তি, যে এটা 100% নিশ্চিত যেটা কবুল হবেই। দুনিয়াতে আর কোন দোয়া সম্পর্কে এটা দাবি করা যায় না বা কেউ করতেও পারবে না, তারপর এই দোয়াটা 100% গ্যারান্টি এটা কবুল হয়ে গেছে। কিন্তু দুরূদ সম্পর্কে আপনি এটা বিশ্বাস করতে পারেন যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। তো দোয়া মোনাজাতে শুরুতে এবং শেষে কেন দুরূদ পড়তে বলা হয়েছে? যখন দুই সাইড কবুল হয়ে গেল, শুরুও কবুল শেষও কবুল, তো মাঝখানটা বের করে ফেলে দিবে? হ্যাঁ, আপনি দুরূদের প্যাকেটের মধ্যে আপনার মনের কথাগুলো বলছেন, দুরূদের প্যাকেটের মধ্যে পুরো প্যাকেট যখন আল্লাহর দরবারে যাবে, আপনার কথাটাও যাবে এবং সেটা কবুল। এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে দুরূদ শরীফ পড়তে হয়। এটা পড়ার জন্য তো কোনো উযু দরকার নেই, হাত্তাকে কারবারে গোসল ফরজ, সেও দুরূদ পড়তে পারবে। সে কোরআন পড়তে পারবে না, ধরেও না, না দেখে, না দেখে পড়বে তাও পারবে না। যার উপরে গোসল ফরজ, পুরুষের তো একটাই, মহিলাদের তো কয়েকটা, সবার ছাড়াও তাদের মাসিক যে মিন্স, বাচ্চা কাচ্চা হওয়ার পরে নেফাস, এই টাইমগুলোতে কোরআন শরীফ পড়া যায় না, মুখস্থ পড়া যায় না, আর কোরআন শরীফ স্পর্শ করাও যায় না। এই জন্য চেষ্টা করতে হবে, সুযোগ পাইলেই, বড় দুরুদ হোক ছোট দুরুদ হোক, সবচেয়ে ফজিলত তো দুরুদে, দুরুদে ইব্রাহিমই আমরা নামাজে পড়ি, কিন্তু সবসময় ওইটা পড়তে হবে, তো শরীয়ত জরুরি করে নাই, জরুরি করে নাই। এছাড়া অনেক দুরুদ নবী আলাইহিস সালাম শিখাইছে, নবী আলাইহিস সালাম এগুলো মাওলানা থানভী সাহেব এক জায়গায় করছেন, জাদু সাইদ নাটক কিতাবের নাম হলো, ছোট জাদু সাইদ, সাইদ মানে নেকবখত আল্লাহ ওয়ালা, আর জাদ মানে হলো তার তোষা, তার খোরাক, সে এটা খাবে মানে আমল করবে, মানে দুরুদ সালামের যতগুলো এই হাদিসে পাওয়া যায়, দুরুদ সালাম কোথাও দুটো একই জায়গায় আসছে, একটা বাক্যের মধ্যে দুরুদ সালা তো আছে, সালামও আছে, আবার কোনটা শুধু দুরুদ, কোনটা শুধু সালাম, সবটাই পড়া যাবে। হ্যাঁ, তবে চেষ্টা করতে হবে দুটাই যেন হয়, দুটাই যেন। তো দুরুদ পড়তে গিয়ে যেটা খেয়াল রাখতে হবে, সেটা হলো কোন আলেম থেকে তাকে করতে হবে, আপনি আমি যে দুরুদটা পড়ি এটা আল্লাহ রসুল উম্মতকে শিখাইছেন কিনা, কোনো হাদিসের কিতাব আছে কিনা, কোন হাদিসের কিতাবে এটা কোন আলেমকে জিজ্ঞেস করতে হয়, মন গড়া না হয়, সম্ভবত আল্লাহ সাখাবি অনেক দুরুদ জমা করছেন, আল কাউলুল বাদি ফি সালাতে ওয়াস সালাম আলা নবী শফি, এই কিতাবে সব দুরুদ জমা করে দিচ্ছে, হাদিসের যত দুরুদ আছে। তো আমাদের দায়িত্ব হলো, আল্লাহ নবী নিধি তো ড্রাফট তৈরি করে দিয়ে গেছে, এর থেকে ভালো কেউ তৈরি করতে পারবে না, তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রেখে গেছেন, ওই তো যেটা আপনার কাছে সহজ লাগে ওটা নেন, কিন্তু বানোয়াট ইয়া নবী সালাম আলাইক, ইয়া নবী তো কোন নবী, ইয়া নবী বলে তো আমাদের নবী নিশ্চিত হল, কোন নবী কি দিলেন, ইয়া আইয়ুহান নবী যদি কইতো তাহলে আমাদের নবী বুঝাইতো, তা তো কয় না, আইয়ুহান নবী তো বললো না, ইয়া নবী, ইয়া রাসূল, সালাম আলাইকা, সালা মানে হলো উজুড়ি, ভুড়ি, ভুড়ি, গরুর ভুড়ি হয় না, উটের ভুড়ি হয় না, বুখারীতে আছে সালা জাজুরিন, আবু জাহেল বলল অমুক জায়গায় উটের একটা ভুড়ি আছে নিয়ে আসো, আইনে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন সিজদায় যায় ওনার উপরে ফেল, সালা জাজুরিন, এই সালা মানে কি, বুড়ি, সালা, মালাইকা, মালাইকা মানে ফেরেশতা, কি অর্থ হলো, হে জনৈক নবী, ফেরেশতারা আপনার উপরে উটের ভুড়ি নিক্ষেপ করুক, এটা কি কোনো দুরুদ হইল, বেয়াদবি হইল, তাও দল বাঁধতে পড়ে, দূরত্ব দূরত্ব দল বাঁধতে পড়ার কোন দলিল কোরআন হাদিসে নেই। এটা হলো একাকী আমল করার জিনিস, একাকী ইশরাকের নামাজ কি দল বাঁধতে পড়ে?
না,
একজন ইমাম মানে ইশরাক। আওয়াবিন নামাজ দল বাঁধতে পড়ে? তাহাজ্জুদ শরীয়তে কিছু ইবাদত দিছে একা করতে হবে, কিছু ইবাদত দিছে সবাই মিলে করতে হবে। ফরজ নামাজ এটা সবাই মিলে করতে হবে। এই রূপরেখা যদি আপনি বদলাই দেন তাহলে এটা কবুল হবে না। শরীয়তের রূপরেখা যদি আপনি বদলাই দেন তাহলে আল্লাহর কাছে এটা পচবে না। এটা পুরানা কাপড়ের মতো আপনার মুখে মেরে দিবে। আল্লাহ হেফাজত। এই জন্য বানানো দুরুদ পড়ার দরকার নেই, হাদিসে দুরুদের অভাব নেই, সেগুলো পড়ে। আবার এই বানানো দুরুদ শরিক না হলে তারা বকা দেয়, এই লোকটা বেয়াদব, গুস্তাখে রসুল, রসুলের সাথে গুস্তাখ, এবং এর কোনো এসকে রসুল নেই। উনি খুব বেদাত করে আশেকের রসুল হয়ে গেছে। বেদাত করলে আশেকের রসুল হওয়া যায়? ফাসেকের রসুল। মুফতি শফি সাহেব যিনি পাকিস্তানের গ্রান মুফতি ছিলেন, যার তফসির আপনাদের অনেকের ঘরে আছে, মারে ভুল করার, ওনাকে আল্লাহ যতবার নিচ্ছেন মক্কা মদিনায়, তো এই যখন সালাম দিতে যেতেন উনি ওই জালির কাছে যাইতে সাহস পেতেন না, ওনার পাও উঠতো না, উনি একটু দূর দিয়ে যেত। তোরা দুঃখ লাগতো যে সবাই এত কাজ দিয়ে দিতেছে আর আমি এত দূর দিয়ে দিতেছি, দুঃখ লাগতো যে সবাই কাজ দিয়ে দিতেছে, রসুলের কত নিকটবর্তী হতে আর আমি এত দূর দিয়ে, কেমন ধর আমি একটা পোড়াকো পালি। একদিন ওনার কানে একটা আওয়াজ ভেসে আসলো, আওয়াজ বেশি আসে, কাদম মানে তুমি লোকদেরকে বলে দাও। কি বলে দিবে? যে ব্যক্তি আমার সুন্নত অনুযায়ী চলে সে আমার থেকে যত দূরে হোক না কেন সে আমার কাছে, যত দূরে হোক সে আমার একদম কাছে। আর এক লোক সুন্নতের কোনো পরোয়া নেই, না তার চুলের মধ্যে সুন্নত, না দাড়ির মধ্যে সুন্নত, না মোষের মধ্যে সুন্নত, না লিবাসের মধ্যে সুন্নত, শরীরে কোথাও কোনো সুন্নত নেই। সে একদম জালির সাথে লাগে, জালিতে হাত লাগায় তারপর গেল, তো সে রসুলের নৈকট্য পেয়ে গেল। নবীজি বললেন ওনাকে যে সুন্নতের উপর যে চলে না সে আমার যত কাছে আসুক সে আমার কাছে না, সে আমার থেকে দূরে। কাছে আসার তরিকা হলো সুন্নত অনুযায়ী চল। কাছে আসার তরিকা কি? প্রত্যেকটা কাজে রসুলের সুন্নত তালাশ করে করে আমল করা, তাতে যদি কিছু মালের ক্ষতি হয়, জানের কষ্ট হয়, সব মেনে নিতে হবে। কষ্ট হোক 10 টাকা বেশি লাগুক, কিন্তু যারা শূন্য তো ওটা আমি করব। দুনিয়ার কিছু ক্ষতি স্বীকার করে নিয়ে হইলেও যেটা শূন্য ওইটা আমি করব। এইরকম মন মানসিকতা আমাদের রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ হ্যাঁ, সুন্নাত কিন্তু ব্যাপক জিনিস। সুন্নাত মানে এই জোহরের স্যারের কাছে সুন্নাত বুঝবেন না, খালি সুন্নাত মানে রসুলের তরিকা। এর মধ্যে ফরজ আছে, ফরজ কে রসুলের তরিকা না, এর মধ্যে ওয়াজিবও আছে, আর আমরা যেটা সুন্নত মনে করি ওটাও আছে। সুন্নত কথাটা ব্যাপক, হাদিসের পরিভাষায় যে সুন্নত বলা হয়, আলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, হাদিসের পরিভাষায় যে সুন্নত বলা হয় এটা ব্যাপক, এর মধ্যে পুরো শরীয়ত এসে গেছে। অনেকে না বুঝে বলে, এখন ফেতনা জামানা, লোকজন এমনি বিভ্রান্ত হয়ে যেতেছে, এখন হুজুর আর এই সুন্নত টুন্নত দাঁত দিয়ে ফরজ গুলো বলে দেন। আরে বাবা, এই সুন্নতের মধ্যে ফরজ আছে, সুন্নতের মধ্যে ফরজ আছে, এবং এই সুন্নত না থাকলে ফরজও থাকবে না। চামড়া না থাকলে গোস্ত থাকবে? কাজে সুন্নত লাগবে, সারা কিছুই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাবে। তো আমরা সুন্নতের যে অর্থ বুঝি ওটা হলো ফেকাবিদ, যারা ফেকাবিদ তাদের যে পরিভাষা ওইটা আমরা বুঝি। তারা দলিলের শক্তি অনুযায়ী কোনটাকে ফরজ করেছেন, কোনটাকে ওয়াজিব করেছেন, কোনটাকে সুন্নত করেছেন, কোনটাকে মুস্তাহাব করেছেন। কোরআন শরীফ তো পুরাটাই শক্তিশালী, হাদিসের মধ্যে দলিলের যে বর্ণনা সূত্র ওটা দিয়ে বিচার করা হয় যে এই হাদিসটা কোন পর্যায়ের, সহিলি জাতিহি না সহিলি গায়রিহি, হাসানলি জাতিহি না হাসানলি গায়রিহি না জয়ীফ, ওটা দিয়ে তারা ফরজ আজের সুন্নতি করে। ওটা ফিকাবিদদের পরিভাষা, কিন্তু হাদিসে যখন সুন্নত শব্দ পাবেন তখন ওইটা বুঝবেন না, তখন কি বুঝবেন? পুরো শরীয়ত, পুরো শরীয়তে রসুলের তরিকা। কানা খুল্লু খুল কোরআন, মায়াশা কি করছে, এক লোক জিজ্ঞেস করছিল রসুলের আখলাক কি ছিল, বললো কোরআন পড়ো নাই পড়ছি, তো ওইটাই কোরআনে যা আছে এটাই ওনার চরিত্র। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের কাছে একটা বিশেষ দোয়ার আবেদন, এটা যে মাদ্রাসার আন্ডারে খানকা, ওই মাদ্রাসার নাম হলো জামিয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম। চারজন খলিফায় রাশেদিনের পরেই ইনার পজিশন, বিশেষ করে ফেকার দিন। তো সেই মাদ্রাসার একটা জমি নেওয়া হয়েছে, ঠিক এই বরাবর পশ্চিম পাশে আটটা রাস্তা আছে, এখানে রাস্তা আছে না এই বিল্ডিং এর সাথে, আটটু সামনে ওইদিক গেলে পশ্চিম দিক গেলে আটটা রাস্তা আছে, ওই রাস্তার সাথে প্রায় 5 কাঠা জায়গা নেওয়া হয়েছে। হ্যাঁ, তো ওখানে সয়েল টেস্ট হয়ে গেছে, এখন ই হবে পাইলিং, পাইলিং এর কাজ শুরু হবে, নিচতলায় নামাজের ব্যবস্থা থাকবে, 10তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়া হয়েছে, নকশা খুব সুন্দর, তো দেখতে চাইলে দেখবেন। তো এটার জন্য যেহেতু এটা কোটি কোটি টাকার ব্যাপার, এখানে 5 কাঠা জায়গার পরে 10তলা বিল্ডিং, আর এখন তো দাম অনেক বেশি। হ্যাঁ, আবার চান্দাবাজদের দৌরত্ব বেড়ে গেছে, তাও গ্রুপ একটা না, এক এক এলাকায় কয়েকটা গ্রুপ, একটা ঢেকাইলেন আর একটা আসবে, একটা ঢেকাইবেন আর একটা আসবে। এই অবস্থায় সহি সালামতে আমরা কাজ করতে পারি, এবং আল্লাহ তাআলা খাজানা গায়েব থেকে এর আর্থিক ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। হ্যাঁ, এর জন্য আপনারা এখানে আসেন, আপনাদের কাছে বিশেষভাবে দোয়ার দরখাস্ত। ইনশাল্লাহ। এখন তো ভাড়া এখানে আছে, ওদিকে দুটা বিল্ডিং এ, একটা বিল্ডিং তো আমাদের মাওলানা বোরহান সাহেবের, আরেকটা বিল্ডিং হলো মুফতি ইব্রাহিম হাসান সাহেবের, দুটা বিল্ডিং আমাদের ছাত্র। আর একজন তার বিল্ডিং এর দুইতলা ছেড়ে দিছে আল্লাহর আছে, এখানে ছাত্র রাখে। এবারে কয়েকটা ক্যাম্পাসে চড়াই চিতায় আছে কিছু, এখানে যারা ফতোয়া পড়ে, ফতোয়া বিভাগ যারা, এছাড়া এখানে উপরে আর এক তালা আছে, এ মিলে চারটা ক্লাস হয়। ইফতার ছাত্ররা ছাড়াও এখানে সকালে দুই গ্রুপ পড়তে আসে, আবার সন্ধ্যায় দুই গ্রুপ পড়তে আসে, চারটা গ্রুপ এখানে ডেলি ক্লাস করতেছে। এটা খালি খানখা না, এটা একটা বিশাল মাদ্রাসা। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে দেয়, কবুল করে দেয়। আল্লাহ কবুল করলে সব অটোমেটিক হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك يا حي يا قيوم برحمتك اصلح لنا شأننا ولا تكلنا الى انفسنا رب ارحمهما كما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين